الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل درشک سروتا কাছে কিংবা দূর থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান তাবিয়াগণের বৈশিষ্ট্য। আজও ইনশাল্লাহ চমৎকার একজন তাবিয়াই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী, তার কিছু কথা আমরা শুনব। আসুন এর পূর্বে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজির করেন। আসুন আমরা অনুষ্ঠানের বরকতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রতিনিয়তই অনেক বড় বড় মনীষী ব্যক্তির জীবনী অধ্যয়ন করে তাদের কিছু লেখা, তাদের কিছু গুরুত্বপূর্ণ নসিহত বাণী আমরা শুনে থাকি। এমনকি অনেক সময় মসজিদের দেয়ালে, মাদ্রাসার দেয়ালে বা বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে বড় বড় বুজুর্গ মনীষী যারা আছেন তাদের গুরুত্বপূর্ণ কিছু কথা লিখে রাখা হয়। আমরা যদি দেখি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সৃষ্টির মধ্যে অধিকতর গুরুত্বপূর্ণ কথনকারী কোনো ব্যক্তি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বৈশিষ্ট্যই ছিল জাওয়ামিউল কালিম, অর্থাৎ যিনি অল্প কথায় অধিক অর্থসম্পন্ন বাক্য বলতে পারতেন। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে অনেকেই এমন ছিল। আমরা লুকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা জানি কোরআনে পাকে, যার নামে একটি সূরাও এসেছে এবং তার অসংখ্য কথা কোরআনেও কোট করা হয়েছে। কেন? তিনি হিকমতপূর্ণ কথা বলতেন, তার কথার মধ্যে এক মাহাত্ম্য ছিল, লুকায়তি ছিল অনেক ধনভাণ্ডার হিকমতের। অনুরূপভাবে এই উম্মতের যে সকল মনীষী, যে সকল বুজুর্গ এই ধরনের কথাবার্তা বলেছেন, যাদের সংক্ষিপ্ত কথার মধ্যে অধিকতর অর্থ লুকিয়ে থাকতো, যাদের কথা মানুষকে ভাবতে বাধ্য করত, তাদের মধ্যে একজন হযরত সাইয়েদুনা ওয়াহাব বিন মুনাব্বি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। আজ আমরা তার কিছু গুরুত্বপূর্ণ নসিহত, তিনি আমাদেরকে কিভাবে দিক নির্দেশনা দিয়েছেন, কিভাবে তিনি পথ দেখিয়েছেন, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথম যে নসিহতটি আমরা শুনব সেটি হচ্ছে, স্রষ্টার সাথে সৃষ্টির তুলনা হতে পারে না। প্রকৃতপক্ষে কিন্তু এটাই যে রবের সাথে সৃষ্টির কিভাবে তুলনা হতে পারে, যেমনটা রব তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লাইসা কামিসলিহি শাই, যে আল্লাহ তাআলার মতো কোনো বস্তুই হতে পারে না। তো তিনি এই বিষয়টিকে আরও একটি সহজ করে তিনি বলছেন যে আল্লাহ পাকের একটি বৈশিষ্ট্য হচ্ছে হিলিম, এর মাধ্যমে বান্দার মধ্যে সহনশীলতা তৈরি করে দেন। একটি বৈশিষ্ট্য হচ্ছে ইলিম, আর এই ইলিমের মাধ্যমে আলিমদেরকে আল্লাহ তাআলা কী করেন, সুসজ্জিত করেন, তাদেরকে জ্ঞানের পরিধি বাড়িয়ে দেন আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ইলেমের মাধ্যমে। এরপর আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে হিকমত, এই হিকমতের মাধ্যমে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকে এবং নিজের কর্ম পরিচালনা করে। সুতরাং বান্দা তার সীমিত জ্ঞানের মাধ্যমে কিভাবে আল্লাহ পাকের অসীম জ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে, আর না সামান্য হিকমতের মাধ্যমে আল্লাহ পাকের অসীম হিকমত পর্যন্ত পৌঁছাতে পারবে। অর্থাৎ তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই সংক্ষিপ্ত কথার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন। অনেক সময় নানান মানুষ নানান ধরনের আপত্তি করে থাকে যে এই বিষয়টি ইসলামের মধ্যে কেন এলো, আল্লাহ পাক এই বিষয়ের হুকুম কেন দিলেন, এটা কেন করতে বলেছেন। আমরা যদি দেখি যে ইলিম তো আল্লাহ তাআলা সকল কিছুই, দুনিয়াবি ইলিমও হতে পারে, পরকালীন উখরবি দিনই সকল ইলিম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। এখন আমরা যারা দুনিয়াবি পড়াশোনা করেছি সেটার ইলিম আল্লাহ তাআলাই আমাদেরকে দিয়েছেন। জেনারেলি যারা পড়াশোনা করছে, কেউ ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ যুক্তিবাদী হচ্ছে, কেউ ডক্টর হচ্ছে, কেউ গবেষক হচ্ছে, এই যে ইলিমগুলো আসছে কোত্থেকে, সকলগুলো কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসছে। তো তিনি সেটাই বোঝাতে চাচ্ছেন যে যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা ইলিম দিয়ে তাকে ধন্য করেন, তখন অনেক সময় সে আল্লাহ তাআলার সমকক্ষ বা আল্লাহ তাআলার যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে সে আপত্তি করতে শুরু করে, যে আল্লাহ তাআলা এটা কেন বললেন, কেন করতে বলেছেন, এটা কেন রয়েছে, ইসলামের এই বিধানটা কেন করা হলো। তো সেটাই বলছেন যে আল্লাহ তাআলার অসীম জ্ঞান, যেই জ্ঞানের কোনো সীমা নেই, অন্ত নেই, যে তুমি সাধারণ একটু জ্ঞান পেয়ে তো সেই জ্ঞান পর্যন্ত তুমি কীভাবে পৌঁছাবে। আল্লাহ তাআলা যখন বান্দাকে কোনো কাজ করতে বলেছেন, অবশ্যই এর পিছনে কোনো হিকমত রয়েছে, কোনো কারণ রয়েছে। তো আমি বান্দা হয়ে সাধারণ একটু জ্ঞান নিয়ে কীভাবে এটা ভাবতে পারি যে তিনি যেই কারণে, যে হিকমতের কারণে, পিছনে যে এর প্রজ্ঞা রয়েছে, যেই কারণে এই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, আমি সেটা বুঝে নেব সকল ক্ষেত্রে? এটা তো হতে পারে না, কেননা আমাদের জ্ঞান হচ্ছে সীমিত, সামান্য, ক্ষুদ্র। তো সেটাই বলছেন যে বান্দা তার সীমিত জ্ঞানের মাধ্যমে কীভাবে আল্লাহ পাকের অসীম জ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে, আসলেই সম্ভব নয়। হয়তো অনেক সময় নানান ধরনের যুক্তি আমরা দিতে পারি, তবে আল্লাহ তাআলা যেই কাজটি করার জন্য বান্দাকে বলেছেন, সেটা আল্লাহ তাআলার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানের ভিত্তিতে বান্দাকে বলেছেন। এর মধ্যেই বান্দার জন্য কী রয়েছে, কল্যাণ নিহিত রয়েছে। এমনকি ফেরেশতারা যখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের ব্যাপারে বলেছেন যে হাল্লা আমরাই তো আছি, আমরা আপনার তাসবিহ পাঠ করছি, আপনার জিকির আজকার করছি, তখন আল্লাহ তাআলা তাদেরকে বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তো ফেরেশতাদের ক্ষেত্রে যদি আল্লাহ তাআলার বাণী এটা হয়, তো সাধারণ যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলার বাণী তো এটাই হবে যে আল্লাহ তাআলা যখন হুকুম দিয়েছেন যেটা করতে বলেছেন, যেমন কুরবানি, কুরবানি করার জন্য এটা কার হুকুম, তা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হুকুম। তো বান্দার জন্য করণীয় হচ্ছে সেটা করা, আপত্তি না করা, কেননা আল্লাহ তাআলা কী কারণে, কোন কারণে বান্দাকে হুকুম দিয়েছে সেটা বান্দার পক্ষে সকল ক্ষেত্রে বোঝা সম্ভব নয়। এরপর আমরা তার থেকে জানব যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ও আকলের পরিধি কেমন ছিল। ওয়াহাব বিন মুনাব্বির রহমাতুল্লাহ তাআলা আলাইহি সেই জ্ঞানের ব্যাপারে কী বলেছেন। হাজরত সাইয়েদুনা ওয়াহাব বিন মুনাব্বির রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি 71টি সহিফা অধ্যয়ন করেছি, সেগুলোর প্রত্যেকটিতে একটি কথা আমি কমন পেয়েছি, আর তা হলো পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষকে যে আকল প্রদান করা হয়েছে তা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকলের তুলনায় তেমন, যেমন পৃথিবীর সকল মরুভূমির সামনে একটি বালিকণা মাত্র, এবং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকল পৃথিবীর সকল মানুষের একত্র আকলের চেয়ে ভারী ও উত্তম। সুবহানাল্লাহ, এটি কে বলছেন? হযরত সাইয়েদুনা ওয়াহাব বিন মুনাব্বির রহমাতুল্লাহ তাআলা আলাইহি। আর তিনি সাধারণ কোনো আলিম এদিন ছিলেন না, তিনি নিজেই বলছেন যে আমি 71টি সহিফা অধ্যয়ন করেছি। আমরা তো শুধু কোরআনের জ্ঞান সম্পর্কে জানি, কিন্তু এই সকল বুজুর্গানে দিন শুধু কোরআনের জ্ঞান নয়, কোরআনের বাইরে আসমানি আরও 71টি সহিফার কথা তিনি উল্লেখ করেছেন, যে ওই সহিফাগুলোর মধ্যে এই কথাটা তিনি কমন পেয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা সেখানে এই বিষয়টা উল্লেখ করেছেন যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জ্ঞান, সকলের যুক্তি, সকলের মেধা, স্মৃতিশক্তি সেগুলো যদি একদিকে রাখা হয় তো সেটার অবস্থা হচ্ছে ওইটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান হচ্ছে পৃথিবীর সকল মরুভূমির সমান, আর সকল পৃথিবীর মানুষ তার জ্ঞান হচ্ছে সেই মরুভূমিগুলোর সামনে একটি বালিকণা মাত্র, একটি জাররা মাত্র। আর তিনি পরবর্তীতে কি বলছেন, যে পৃথিবীর সকল মানুষের আকল যদি একদিকে রাখা হয় তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকল সেটা রাজি হবে এবং সেটা উত্তম হবে, অর্থাৎ সেটাই হবে অধিকতর গ্রহণযোগ্য। এখন এই ক্ষেত্রেও একটি বিষয় আমরা অনেক সময় শুনতে পাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, তিনি জানতেন না কিছু, লেখাপড়া জানতেন না, এই ধরনের কথাগুলো আমাদের কানে অনেক সময় ভেসে আসে। কিন্তু যেই ব্যক্তি, একজন তাবিয়ে বুজুর্গ, যার শুধু কোরআনের এলেমে ছিল না, তার ব্যাপারে সামনে আসবে তিনি আরও 90টি সহিফা, অর্থাৎ আসমানি গ্রন্থ সম্পর্কে যার জ্ঞান ছিল, সেই ব্যক্তি বলছেন যে আমি 71টি সহিফার মধ্যে এই কমন কথাটি পেয়েছি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান আকল এরকম ছিল, পরিপূর্ণ ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ নিরক্ষর বলে, মাআযাল্লাহ, কেউ যদি মূর্খ বলে, তো তার ব্যাপারে আমাদের মনোভাব কীরকম থাকা উচিত? তার কথা কি নেওয়া যাবে? তার কথা কি গ্রহণ করা যাবে? কখনোই না। একজন তাবি বুজুর্গ, তার আকিদা, তার বিশ্বাস, তার অভিমত হচ্ছে এটা যে পৃথিবীর সকল মানুষের আকল হচ্ছে যার্রা পরিমাণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকলের তুলনায়, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকল হচ্ছে পুরো সমগ্র পৃথিবীর যত মরুভূমি আছে সকল মরুভূমিগুলো এক পাশে রাখলে, আর আমাদের আকল যদি এক পাশে রাখি, সে ওই মরুভূমিগুলোর তুলনায় হচ্ছে একটি বালিকণা মাত্র। তো এটা হচ্ছে একটি বিষয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় জ্ঞানের অধিকারী ছিলেন। এর পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে যে কাজগুলো করতে বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে কাজগুলো করেছেন, একজন জ্ঞানী ব্যক্তি যার আকল আছে সে কখনো সে কাজগুলোর প্রতি কি করতে পারে না, অনীহা পোষণ করতে পারে না, বরং লাব্বাইক বলে সেগুলো মেনে নেবে, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে যা করতে বলেছে সে অবশ্যই তা পালন করবে। এবং এমনটা আমাদের হওয়া উচিত। এবং যুগে যুগে যদি দেখি যে আমাদের বুজুর্গানে দিন যারা ছিলেন তারা অনুরূপই করেছেন। আমরা আকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনে যদি দেখি, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কত বড় আশিক ছিলেন, কেন? কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য, শান, মাকাম, মর্যাদা এরকমই ছিল। আমরা যদি দেখি বর্তমানে আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রাজউই জিয়াই দামাত বরকাতুল আলিয়া, তার ক্ষেত্রে এরকমই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় আশিক। কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই শানের অধিকারী ছিলেন যার কারণে মানুষ তার অনুরূপ ভক্ত, ভালোবাসা পোষণ করে থাকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপর আরও একটি চমৎকার তার উক্তি পাওয়া যায়, যে সেখানে মূলত বলা হচ্ছে যে আল্লাহ পাকের প্রকৃত শত্রুকে এবং আল্লাহ পাকের বন্ধু হওয়ার কারণ কী রয়েছে, আল্লাহ পাকের শত্রু কী কারণে বান্দা হয়ে যায় এবং বন্ধু হওয়ার কারণই বা কী রয়েছে। তো এ ব্যাপারে ওয়াহাব ইবনে মুনাব্বির রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, দিনী বিষয়াদির উপর আমল করার সবচেয়ে সহজ উপায় হলো দুনিয়া বিমুখতা, অর্থাৎ জাহিদ হয়ে যাওয়া, দুনিয়ার প্রতি কোনো রকম ভালোবাসা না থাকা। আর দিনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো প্রবৃত্তির অনুসরণ করা, অর্থাৎ আপনি যদি দিনদার হতে চান তাহলে আপনাকে জাহিদ হতে হবে, দুনিয়া বিমুখতা আপনার মধ্যে থাকতে হবে। আর দিনের ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় বাধা যে বিষয়টি হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা, মন যা চায় তা করা। আমার এটা ভালো লাগছে না, নামাজ পড়তে আমার ভালো লাগে না, হ্যাঁ, মা বাবার কথা শুনতে ভালো লাগে না, আমার মোবাইলে সময় দিতে ভালো লাগে, আমার বন্ধু বান্ধবের আড্ডায় ভালো লাগে, এই যে প্রবৃত্তি, মনের চাহিদা, মন যা বলছে তা করা, বড়রা কী বলেছে, আল্লাহ পাক কী বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, মা বাবা কী চায় সেটা ভালো না লাগা, এই যে প্রবৃত্তির চাহিদা, এটাই হচ্ছে দিনের আনুগত্য করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। এরপর তিনি বলেন, প্রবৃত্তির অন্যতম দাবি হলো দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়া, আর দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়া বান্দাকে ধন সম্পদের লোভী বানিয়ে দেয়, আর যে ধন সম্পদের লোভী হয় সে আল্লাহর ক্রোধে পতিত হয়, আর আল্লাহ পাকের ক্রোধের কোনো ওষুধ নাই। অর্থাৎ আল্লাহ পাক যদি কারো প্রতি গুসা হয়ে যান, ক্রোধান্বিত হয়ে যান, তাহলে সেই রোগের কোনো চিকিৎসা নেই, অর্থাৎ তাকে কে বাঁচাবে, আল্লাহ পাকের ক্রোধ থেকে বাঁচানোর মতো কেউ নেই। আর যদি আল্লাহ পাককে সন্তুষ্টি করতে পারে তবে কোনো রোগ ক্ষতি করতে পারবে না। যে বান্দা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে নেয় তাকে আর কোনো বিষয় ক্ষতি করতে পারবে না। এরপর তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলেন যে আল্লাহ পাককে সন্তুষ্টি করতে চাইলে নিজেকে, অর্থাৎ কুপ্রবৃত্তির বিরোধিতা করতে হবে, নিজেকে অসন্তুষ্ট করতে হবে। যে নিজেকে অসন্তুষ্ট করে না সে আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারে না। যে ব্যক্তি দিনের কোনো কিছু অপছন্দ হলেই তা ছুঁড়ে ফেলে দেয়, অচিরেই দেখা যাবে তার কোনো কিছুই আর দিনের অবশিষ্ট থাকবে না, দিনের সব কিছু তার থেকে চলে যাবে। কত চমৎকার কথা, কয়েকটি বিষয় তিনি একই সাথে বলেছেন, আল্লাহ পাকের প্রকৃত বন্ধু হওয়া, আল্লাহ পাকের শত্রুই বা বান্দা কেন হয়ে যায়, এবং দিনে বিষয়গুলো আমাদের কাছ থেকে একে একে কেন হারিয়ে যায়, সবগুলো কথা আমরা এক কথার মধ্যেই পেয়ে যাই। যে আল্লাহ তাআলার বন্ধু যদি আমরা হতে চাই তাহলে নিজের নফসের বিরোধিতা আমাদেরকে প্রথমে করতে হবে। নিজেকে অসন্তুষ্টি করতে পারলে আল্লাহ পাককে সন্তুষ্টি করা যাবে। আর দিনই ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে এই নফসের অনুসরণ করা। নফসের অনুসরণ থেকে দুনিয়ার প্রতি মহাব্বত, দুনিয়ার প্রতি মহাব্বত থেকে ধন সম্পদের লোভ, এরপর আল্লাহ তাআলার ক্রোধ এসে হাজির হয়। আর সর্বোপরি তিনি যে কথাটা বলেছেন যে আমরা যখন কোনো কিছু অপছন্দ হলে সেটা ফেলে দেই, ছুঁড়ে ফেলে দেই, যে ঠিক আছে মামুলি বিষয় তো, এরপর দেখা যায় একে একে সব কিছু আমাদের থেকে হারিয়ে যেতে থাকে। আমরা যদি ইসলামের ব্যাপারে দেখি, এক সময় কত চমৎকার ছিল আমাদের সব বিষয়গুলো, ছোট ছোট বিষয়ে বান্দা কী করতো, আমল করত, হ্যাঁ নফল নামাজ পড়ত, শবে বরাত, শবে কদরে মিলেমিশে ইবাদত করত, শবে মেরাজে ইবাদত করত। তো অনেক ক্ষেত্রে দেখা গেল আচ্ছা এটা তো মামুলি বিষয়, তো সেই মামুলি বিষয়গুলো হারিয়ে গেল। এরপর আমাদের কি হলো, ফরজ ইবাদতে আস্তে আস্তে ঘাটতি দেখা দিল, মসজিদে যাওয়া আমরা বন্ধ করে দিলাম। কেন? আমরা যখন শবে বরাতে যেতাম সেখানে ইমাম সাহেব শবে বরাতে নামাজের ব্যাপারে তাকিদ দিতেন, সেখানে ইসলামী শিষ্টাচার ব্যক্তির কী হওয়া উচিত সে বিষয়গুলোর তাকিদ দিতেন, শবে মেরাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কীরকম ছিল, চরিত্র কীরকম ছিল, শবে মেরাজের যে এক অন্যতম বিষয় নামাজ সেই বিষয়ে ইমাম সাহেব সেই দিন বয়ান দিতেন। তো আমরা সেখানে গিয়ে অসংখ্য বিষয় শিখতে পারতাম। আমরা প্রথমে সেটা ছেড়ে দিলাম মামুলি মনে করে, আস্তে 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 আমাদের থেকে সেই বিষয়গুলো হারিয়ে গেল, এমনকি এখন আমাদের থেকে নামাজের গুরুত্ব হারিয়ে যেতে লাগলো। এক সময় আমাদের যে কোনো অনুষ্ঠানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মিলাদের মাধ্যমে শুরু হতো, হ্যাঁ গড় উদ্বোধন করা হচ্ছে, মিলাদ পাঠ করা হচ্ছে, দোকান উদ্বোধন করা হচ্ছে, মিলাদ পড়া হচ্ছে, যে কোনো কাজের ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম মিলাদ এর মাধ্যমে শুরু করা হতো। প্রথমে কী করা হলো, আচ্ছা এটা তো প্রয়োজন নাই, এমনি শুরু করি। তো শুরু হলো আস্তে আস্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ চলে গেল। এখন মিলাদ যেতে যেতে এরকম অবস্থায় দাঁড়িয়েছে মানুষ কোনো ইসলামী বিষয় নয় বরং দুনিয়াবি, যে অশ্লীলতা করে সেলিব্রিটি হয়েছে তাদেরকে এনে এখন শোরুম উদ্বোধন করছে, দোকান উদ্বোধন করছে, বিভিন্ন কি করছে প্রতিষ্ঠান উদ্বোধন করছে। তো সেটাই তিনি বলেছেন যে যখন দিনের যে কোনো বিষয় অপছন্দ হলে সেটাকে ছুঁড়ে ফেলে দেয়, অচিরে আস্তে আস্তে দিনের সব কিছু বিষয় আমাদের থেকে হারিয়ে যাবে। বাস্তবিক পক্ষে কিন্তু এটাই হচ্ছে। আজ দেখুন সোশ্যাল মিডিয়ায় অমুক দোকান উদ্বোধন করেছে অমুক ব্যক্তি, অথচ সে এই পর্যন্ত এসেছে অশালীন কর্মকাণ্ড করে, ভালো কোনো ব্যাকগ্রাউন্ড নেই ওই ব্যক্তির পেছনে। কেন? যদি মিলাদ আজও পর্যন্ত থাকতো ওই ব্যক্তিও দোকান মিলাদের মাধ্যমে উদ্বোধন করত, ওই ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠান মিলাদের মাধ্যমে উদ্বোধন করত। তো এখনও সময় আছে আমাদের, এই যে বিষয়গুলো রয়েছে আমরা যেন অবজ্ঞা না করে, ছোট না মনে করে, ফেলে না দিই, তাহলে অচিরেই সে বিষয়গুলো আমাদের কাছেও চলে আসবে, আমরাও ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অনেক সময় প্রশ্ন আসে যে আল্লাহ পাক কোথায় আছেন, এ প্রশ্নের উত্তরও হযরত সাইয়েদুনা ওয়াহাব বিন মুনাব্বির রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেছেন। তো হযরত সাইয়েদুনা ওয়াহাব বিন মুনাব্বির রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, বনি ইসরায়েলের কিছু লোক স্বীয় নবীর নিকট আরজ করলেন যে আল্লাহ পাক কোথায় আছেন এবং তিনি কোথায় বাস করেন, অথবা বলেছিলেন আমরা তার জন্য ঘর নির্মাণ করব এবং সেই ঘরে আমরা তার ইবাদত করব। তো যখন এই প্রশ্ন তারা তাদের নবীর নিকট করলেন যে আল্লাহ পাকের জন্য একটি ঘর নির্ধারণ করে, এবং মনে মনে ভাবছেন আল্লাহ তাআলা সেখানে আসবেন এবং আমরা ইবাদত করব, এরকম একটি তাদের কনসেপ্ট ছিল, ধারণা ছিল। তো আল্লাহ পাক সেই নবীর প্রতি ওহী নাজিল করলেন, ইরশাদ করলেন, তারা আমার জন্য ঘর নির্মাণ করবে যেন সেই ঘরে আমার ইবাদত করতে পারে, অথচ জমিনে আসমানে এত জায়গা নেই যা আমার জন্য যথেষ্ট হবে। সুতরাং এমন কোন ঘর নির্মাণ করবে যা আমার জন্য যথেষ্ট হবে। এরপর আল্লাহ পাক তাদের জন্য সহজ করে দিয়েছেন, যেহেতু তারা আমার ইবাদতের ইচ্ছা পোষণ করেছে সুতরাং আমি প্রত্যেক পবিত্র মুত্তাকি ও পরহেজগার ব্যক্তির অন্তরে থাকি। আল্লাহু আকবার কবীর। যে এটাই হচ্ছে এক সহজ সমাধান, আল্লাহ পাককে ভালোবাসে, আল্লাহ পাকের ইবাদত করতে চায়। হ্যাঁ, তো আল্লাহ তাআলা তো সবচেয়ে মহান, আল্লাহু আকবার, আল্লাহ পাক সবচেয়ে মহান, সবচেয়ে বড়, আল্লাহ তাআলার মতো কোনো কিছু হতেই পারে না। তো যদি এরকম আকিদা কেউ রাখে যে অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায়, আল্লাহ তাআলা জায়গা থেকে পবিত্র, আর এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে জমিনে আসমানে এমন কোন জায়গা আছে যে আল্লাহ পাকের জন্য যথেষ্ট হবে, এমন কোনো জায়গাই নেই। এরপর আল্লাহ তাআলা কি বলেছেন যে আল্লাহ তাআলার ইবাদত করার ইচ্ছা পোষণ যেহেতু করেইছ, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার অন্তরে আছেন। এর মানে আবার এটাও নয় যে কেউ মাআযাল্লাহ এটা বলবে যে আল্লাহ তাআলা অন্তরেই বসবাস করেন, মানে প্রকৃত অর্থই যদি নিয়ে নেয় এমনটাও নয়। দুনিয়া এবং আসমানে যদি আল্লাহ তাআলার যথেষ্ট না হয়, তো আমরা তো দুনিয়া আসমানের এক ছোট মাখলুক আর আমাদের শরীরের অন্তরটা আরও ছোট, তো সেটাই মূলত বুঝাচ্ছেন। আর এখানে এক সলিউশনও আছে যে আল্লাহ তাআলার জন্য কোনো জায়গায় যথেষ্ট হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরও একটি চমৎকার বিষয়ের দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা অনেক সময় রিজিক নিয়ে চিন্তায় থাকি, জীবিকা নিয়ে চিন্তায় থাকি, হাই আমি কী খাবো, কী হবে আমার। হ্যাঁ, আমরা তো দেখছি যে দুর্ভিক্ষ নেমে আসছে সারা পৃথিবীতে, মুদ্রাস্ফীতি মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে, কীভাবে জীবন অতিবাহিত করব। তো সে ব্যাপারে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন কিছু বিষয়ের মাধ্যমে। তিনি বলেন যে আল্লাহ পাক যে জীবিকা দিবেন এটা নিয়ে কখনো ভয় করা উচিত নয়। এবং তিনি এ ব্যাপারে বলতে বলতে বলেন যে আল্লাহ তাআলা কাউকে রূপ দিয়েছেন, কাউকে দহন দিয়েছেন, কাউকে বিভিন্নভাবে ক্ষমতা দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে বান্দার কখনোই অহংকার করা উচিত নয়। এরপর বলতে বলতে তিনি বলেন যে বান্দার মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা তাকে কোন কোন জায়গায় রিজিক দিয়েছে। সে ব্যাপারে তিনি বলতে গিয়ে বলেন আল্লাহ পাক বান্দাকে দুর্বল ও অসহায় অবস্থায় রিজিক প্রদান করেছে, আর সেই দুর্বল ও অসহায় অবস্থা হচ্ছে তিনটি মারহালা, তিনটি জায়গায়। যখন বান্দা সৃষ্টি দুর্বল ছিল, অসহায় ছিল, করার মতো কোনো কিছু তার ছিল না, তখন আল্লাহ পাক তাকে রিজিক দিয়েছে। প্রথমত হচ্ছে যে যখন সে মায়ের পেটে ছিল, গর্ভের মধ্যে ছিল, সেখানে তার উপার্জন করার মতো কিছু করার মতো কোনো অবস্থা ছিল না, সেখানেও আল্লাহ পাক তাকে খাইয়েছেন, তাকে রিজিক দিয়েছেন, হ্যাঁ সুন্দর একটি ব্যবস্থাপনার মধ্যে তাকে রেখেছেন, সেখানে আল্লাহ পাক কী করেছেন তাকে যথাযথভাবে লালন পালন করেছেন। এরপর আল্লাহ পাক যখন চাইলেন তখন তাকে দুনিয়ায় পাঠালেন। হ্যাঁ, সে শুধু হাত পা নাড়াতে পারে, চিৎকার করতে পারে, কান্না করতে পারে, তখন আল্লাহ পাক তাকে কী করলেন, রিজিকের ব্যবস্থা করে দিলেন। মায়ের দুগ্ধ পান করে সে, হ্যাঁ, সেখানে জীবিকা, তার যে রিজিক রয়েছে সেটা সে আহার করলো, খেলো। এরপর এভাবেই 2 বছর পার হলো, আল্লাহ তাআলা তাকে এভাবেই লালন পালন করালেন। এরপর যখন সে দৌড়াতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, তখনও কিন্তু সে উপার্জন করতে পারে না, রুজি রোজগার সে আর্ন করতে পারে না, তখনও কিন্তু আল্লাহ পাক তার খাবারের ব্যবস্থা করেছেন পিতামাতা উভয়ের করুণা প্রদানের মাধ্যমে। আল্লাহ পাক তাদের অন্তরে ভালোবাসা দিয়ে দিয়েছেন। আর সেই বিষয়টির কথাই কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, যে তোমরা এভাবে দোয়া করো হে আল্লাহ, আমার পিতামাতার প্রতি তুমি কী করো, রহম করো, যেভাবে তারা শৈশবে ছোটোবেলায় আমার প্রতি লালন পালন করেছে, দয়া করেছে। তো সেই যে দয়া, সেই দয়াটা কে দিয়েছিল পিতামাতার মধ্যে অন্তরে, আল্লাহ পাক দিয়েছিল। যে সেই পিতামাতা তার প্রতি এতটাই দয়ালু ছিল যে ঘরে গোশত নিয়ে এসেছে, গোশতর ভালো একটি টুকরা তারা খাবে কি খাবে না এটা দেখেনি, সন্তান কিভাবে খাবে সেটা দেখেছেন। হ্যাঁ, মাছ নিয়ে এসেছেন, মাছের ভালো টুকরা কোনটা সেটা সন্তানকে দিয়েছেন, এভাবে তাকে কি করেছেন, লালন পালন করিয়েছেন। যে তিনটা এই যে অবস্থা, যখন সে না উপার্জন করতে পারতো না তার সক্ষমতা ছিল, সেখানে আল্লাহ পাক তাকে খাইয়েছেন, তোমাকে খাইয়েছেন, এখন তো তোমার শক্তি আছে, তুমি চাইলেই উপার্জন করতে পারো, তো এখন তোমাকে কোন বিষয় পেয়ে বসেছে যে তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছ। এরপর তিনি বলেন যে যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে তাদের বুঝে চলে আসবে, আর বুঝে গেলে সে জেনে যাবে যে আল্লাহ পাকের পরিচয় লাভের অন্যতম নিদর্শন হচ্ছে মাখলুক এবং সেই রিজিক যা তিনি স্বীয় মাখলুকের জন্য তৈরি করেছেন। প্রকৃতপক্ষে আল্লাহ পাককে চিনার অন্যতম একটি বিষয় হচ্ছে মাখলুক, এবং মাখলুককে যে আল্লাহ পাক রিজিক দিয়েছেন কোন কোন জায়গায় সেটি এক অন্যতম একটি মাধ্যম। তো আল্লাহ পাকও আমাদেরকে রিজিক নিয়ে টেনশন না করার, হ্যাঁ, তৌফিক দান করুন। তবে হ্যাঁ, রিজিকের জন্য চেষ্টা তো করতে হবে, উপার্জনের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে উপার্জন করার, হালাল পন্থায় উপার্জন করার এবং যা আমরা শুনেছি সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। অনুষ্ঠানের সময় শেষ পর্যায়ে চলে এসেছে, আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।